আসলে আমেরিকা বলতে এটাই বোঝায়। আমি নাগরিক অধিকার এবং ভোটাধিকার আন্দোলনের কথা ভাবি এবং ভাবি কিভাবে কৃষ্ণাঙ্গ আমেরিকানরা সত্যিই গণতন্ত্র তৈরি করেছিল।
তাহলে কেন কৃষ্ণাঙ্গ অ-আমেরিকানরা অন্য কোথাও গণতন্ত্র তৈরি করেনি? চলুন এ ও সির কথায় আসা যাক। ব্যাপারটা হল, আমি বুঝতে পারছি, সে এক ধরনের সহজ প্রতিপক্ষ, কারণ এ ও সি
আসলেই বোকা, এবং আমি এটা অপমান হিসেবে বলছি না, আমি এটা বর্ণনামূলকভাবে বলছি। সে একজন খুবই নির্বোধ ব্যক্তি, আমার মনে হয় আমরা সবাই এটা জানি। যাই হোক, বামপন্থী সবাই এমন নয়, আমি পেলোসি সম্পর্কেও এটা বলবো না, সে বেশ ধূর্ত। হ্যাঁ,
এ ও সি বোকা, কিন্তু তাতে তার মতামত দেওয়া থেমে থাকে না, যেন সে যা বলছে সে সম্পর্কে তার কোনো ধারণা আছে। তাই আমি জানি না এটা তথ্য যাচাই কিনা, বরং ব্যাপারটা হল, ঠিক আছে, সে আসলে বিভ্রমগ্রস্ত। এইভাবে আমরা অনেকদিন এটা করিনি, এখন সময় হয়েছে কমরেড কর্টেজের সাথে গভীর চিন্তাভাবনার। এখানে সে প্রথম যে দাবিটা করেছে,
ওটা বেশ অগভীর একটা খোঁচা ছিল, তাই তো? হ্যাঁ, সে এটাই পাওয়ার যোগ্য।
তো প্রথম দাবিটা, এবং যাই হোক, সমস্ত তথ্যসূত্র পাওয়া যাবে। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের বিবরণে লিঙ্কগুলো দিয়ে থাকি। আমরা সপ্তাহের কর্মদিবসে সকাল 11টায় অনুষ্ঠান স্ট্রিম করি। সে বলেছে যে আমেরিকান বিপ্লব, আপনার মনে আমেরিকান বিপ্লবের ছবিটা কল্পনা করুন, ঠিক আছে?
এটা কি নিয়ে ছিল? বস্টন টি পার্টির কথা ভাবুন, সেটার কথা ভাবুন, ঠিক আছে? আসলে এটা ছিল তাদের সময়ের বিলিয়নিয়ারদের বিরুদ্ধে লড়াই।
আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ অভিজাততন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহে টমাস জেফারসন থেকে ম্যাডিসনের দিকে তাকালে,
এবং
আমেরিকান বিপ্লব ছিল তাদের সময়ের বিলিয়নিয়ারদের বিরুদ্ধে।
ঠিক আছে, এবং এটা এখানে খুব তাৎপর্যপূর্ণ। তো আসল সত্যিটা হল, পরিষ্কার করে বলতে গেলে, প্রতিষ্ঠাতাদের সম্পদের সাথে কোনো সমস্যা ছিল না, ঠিক যেমন রবিন হুডেরও ছিল না। এটা এমন একটা জিনিস যা বামপন্থীরা প্রায়শই করে থাকে, যেখানে তারা বলে, ওহ, রবিন হুড গরিবদের দেওয়ার জন্য ধনীদের কাছ থেকে চুরি করত। আপনি যদি একজন বামপন্থী হন, এবং এই কারণেই আমি সবসময় বলি যুক্তিসঙ্গত হওয়ার চেষ্টা করুন, মার্ক্সবাদ ছাড়া তা সম্ভব নয়। তারা শুধু বলে, সম্পদ সাফল্য মানেই নিপীড়ক। না, রবিন হুড এক দুষ্ট রাজতন্ত্রের কাছ থেকে চুরি করেছিলেন, যারা তাদের নাগরিকদের ওপর অতিরিক্ত কর চাপিয়ে তাদের দরিদ্র করে তুলেছিল, এবং সেই অর্থ তিনি প্রকৃত উপার্জনকারীদের ফিরিয়ে দিয়েছিলেন। আপনি যদি পৃথিবীকে শুধু ধনী গরিব, সফল অসফল, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু এই দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে আপনি বলবেন, হ্যাঁ, ব্রিটিশ অভিজাতরা তো অবশ্যই ধনী ছিল। তাহলে প্রতিষ্ঠাতাদের সমস্যাটা ছিল সম্পদ? না, সমস্যাটা ছিল প্রতিনিধিত্ব ছাড়া কর আরোপ, পরাধীনতা। সমস্যাটা ছিল দুর্নীতি, সমস্যাটা ছিল স্বাধীনতার অভাব। প্রতিষ্ঠাতারা, আমি আপনাকে এই ধারণা থেকে মুক্ত করতে পারি, প্রসঙ্গত, তারা ধনী ভূস্বামী পরিবার থেকে এসেছিলেন, এবং তারা বিশ্বাস করতেন যে সরকারের অন্যতম প্রধান ভূমিকা ছিল জনগণের সম্পদ এবং বিশেষ করে সম্পত্তির অধিকার রক্ষা করা। আমাদের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকার দিক থেকে এটি একটি স্বতন্ত্র আমেরিকান ধারণা। এটাই এই মানুষগুলোকে এত অসাধারণ করে তোলে। তারা আসলে বেশ সচ্ছল ছিলেন এবং তারপরেও যুদ্ধ করেছিলেন, কারণ তারা জানতেন যে অন্যরা সচ্ছল থাকবে না। আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য বলি, জর্জ ওয়াশিংটন যদি মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য করা হয়, তাহলে আজ তার সম্পদের পরিমাণ হতো প্রায় $580 মিলিয়ন,
এবং তখনও তার দাঁত খারাপ থাকত। হ্যাঁ হ্যাঁ, তিনি বেশ ধনী ছিলেন, তিনি লোকজনের মালিক ছিলেন এবং আরও অনেক কিছু।
হ্যাঁ, তিনি খুব খুব ধনী ছিলেন।
লোকজনের মালিক হতে হলে ধনী হতে হয়,
তাই বামপন্থীরা, তারা এই সব করে। হ্যাঁ, রবিন হুড ধনীদের কাছ থেকে চুরি করে, গরিবদের দাও। আচ্ছা, প্রধান নির্ধারক বৈশিষ্ট্য কি আপনার কত টাকা আছে, নাকি আপনার চরিত্র? অর্থাৎ, আপনি সেই টাকা কিভাবে পেলেন, আপনি সেই সম্পদ কিভাবে অর্জন করলেন, আপনি তা দিয়ে কি করলেন, তাই না? যদি কেউ বৈধ উপায়ে সেই সম্পদ অর্জন করে এবং তারপর একটি যুদ্ধ করে, উদাহরণস্বরূপ একটি বিপ্লবী যুদ্ধ, যাতে তাদের পরবর্তী প্রজন্মও লাভবান হতে পারে, তাদের সম্পদও বৃদ্ধি করতে পারে, সেটাই চরিত্রের পরিচায়ক। এটাই এমন কিছু যা আমরা অনুকরণ করতে চাই, এটাই আমেরিকাকে এত অনন্য করে তুলেছে। সে কার্ল মার্কসের মতোই, ধনী খারাপ, গরিব ভালো। সুতরাং ব্রিটিশদের সমস্যা ছিল সম্পদ, রাজতন্ত্র বা মৌলিক অধিকার লঙ্ঘন নয়। না,
আর এটাই ছিল সেই জিনিস যা প্রতিষ্ঠাতারা বাজি রেখেছিলেন। আপনি যদি ঘোষণার বাকি অংশ পড়েন, দেখবেন তারা তাদের জীবন, তাদের সম্পদ এবং তাদের পবিত্র সম্মান এই উদ্দেশ্যে উৎসর্গ করার অঙ্গীকার করেছিলেন। মানে তাদের অনেক কিছুই বাজি রাখার ছিল, শুধু তাদের জীবন নয়। তারা ছিলেন সাধারণ গরিব মানুষ, যারা ভাবছিলেন, আরে সর্বনাশ, আমার কাছে কোনো খাবার নেই, আমি একটা বিদ্রোহ করব, উদ্ধৃতি চিহ্ন। তারা ভাবছিলেন, আরে আমাদের এখানে অনেক কিছু আছে, জীবনটা বেশ ভালো, আমি বাকি জীবন এখানেই কাটাতে পারি, আমার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে নিশ্চিন্ত থাকবে, উদ্ধৃতি চিহ্ন। আমরা যেন স্বাধীন হতে পারি, তা নিশ্চিত করার জন্য আমি এই সবকিছু বাজি রাখছি। স্পষ্ট করে বলতে গেলে, এরকম অনেক মানুষই ছিলেন যারা লড়াই করছিলেন।
অবশ্যই অনেক নেতাই ধনী ছিলেন, কিন্তু যারা প্রতিদিন মাঠে কাজ করতেন, তারা এমনটা ভাবতেন না যে আমি বিলিয়নিয়ারদের সাথে লড়ব, ধনীদের সাথে লড়ব, উদ্ধৃতি চিহ্ন। তারা ভাবতেন, এই মাসে খেতে পারলে ভালো হতো।
হ্যাঁ একদম, আর জানেন আপনার কি দরকার? বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির সাথে লড়াই করার জন্য আপনার এমন লোক দরকার যাদের কোনো না কোনো ধরনের ক্ষমতা বা সম্পদ আছে। ওয়াশিংটনের মতো লোকেরা যারা চাইলে আরাম করে বসে খেলা উপভোগ করতে পারতেন, তারা ভালোই থাকতেন। হ্যাঁ, তারা কার্যত রাজা হতে পারতেন, নতুন বিশ্বের রাজবংশের সদস্য হতে পারতেন, কিন্তু তারা বলেছিলেন, না আমরা অন্য লোকেদের জন্য এটা করব না।
বিশেষ করে ওয়াশিংটন, তিনি ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেছিলেন।
হ্যাঁ,
বিপ্লবী যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি একজন ব্রিটিশ জেনারেল ছিলেন, বা হয়তো জেনারেল নন কিন্তু তিনি একজন ব্রিটিশ অফিসার ছিলেন।
হুম,
হ্যাঁ। তারপর বড়দিনের সময় তিনি পক্ষ পরিবর্তন করলেন, একটি বরফ শীতল নদী পার হলেন, আর তারা অবাক হয়ে গেল। এই হলো এওসির করা পরবর্তী দাবি। এবং আবারও, আপনি এর কোনো মানে খুঁজে পাবেন না যদি না আপনি শুধু বলেন ঠিক আছে মার্ক্সবাদী।
হ্যাঁ,
এই লোকগুলো মার্ক্সবাদী, বামপন্থীরা মার্ক্সবাদী, এভাবেই তারা ইসলাম এবং সমর্থন করে, এভাবেই তারা দাবি করার চেষ্টা করে যে ও ধনী হওয়া মানেই খারাপ। এভাবেই আপনি তাদের সমস্ত অসঙ্গতির ব্যাখ্যা খুঁজে বের করবেন। এক সেকেন্ড দাঁড়ান, আমরা খ্রিস্টানদের ঘৃণা করি, অথবা অন্তত আমরা মনে করি যে খ্রিস্টানরা একটি পিতৃতান্ত্রিক ব্যবস্থাকে সক্ষম করেছে এবং তৈরি করেছে, কিন্তু ইসলাম এটা সুন্দর, কারণ ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম। ওহ, একজন বিলিয়নার খারাপ, গরিব মানুষ ভালো। তো তার পরবর্তী দাবি হলো যে তিনটি মূল চরিত্র রয়েছে যা কার্যকরভাবে আমেরিকাকে সংজ্ঞায়িত করে। ভাবুন তো সেগুলো কি।
হুম,
আমরা এইমাত্র প্রতিষ্ঠাতাদের কথা আলোচনা করলাম না, তার কাছে সেগুলো হলো কৃষ্ণাঙ্গ মানুষ, আদিবাসী আমেরিকান, ইন্ডিয়ান এবং অভিবাসী।
আমার মতে আমেরিকা আসলে কি, তার খুব কম সংখ্যক প্রকৃত মূল চরিত্রই আছে। আমি নাগরিক অধিকার এবং ভোটাধিকার আন্দোলনের কথা ভাবি এবং ভাবি কিভাবে কৃষ্ণাঙ্গ আমেরিকানরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। একদম
ঠিক, কৃষ্ণাঙ্গ আমেরিকানরা প্রতিষ্ঠা করেছিল, সে বলল একদম ঠিক। আচ্ছা, তাহলে কৃষ্ণাঙ্গ ও আমেরিকানরা অন্য কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠা করেনি কেন? উদ্ধৃতি চিহ্ন না, কিন্তু আছে না?
হ্যাঁ ঠিক, এখানেই আপনি ভুলে যাচ্ছেন। ঠিক
এখানেই তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, না সম্ভবত বারবাডোস।
ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই, চলুন চলুন চালিয়ে যাই।
ঠিক, কিভাবে তারা আক্ষরিক অর্থেই শূন্য থেকে কিছু তৈরি করেছিল, এটা আমার ধারণার বাইরে। আমি ভাবি কিভাবে, আপনার চেয়েও অনেক বেশি
আদিবাসী মানুষ তাদের সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে, সংরক্ষণ করেছে এবং লালন করেছে।
আমি অভিবাসীদের কথা ভাবি এবং আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই তাদের কথা ভাবে, যারা প্রথম দুটি জনগোষ্ঠীর কোনো একটির অন্তর্ভুক্ত না হলেও নিশ্চিতভাবেই তৃতীয় একটি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে আমি অনেকটাই
অনিশ্চিত। তাই প্রথমেই পরিষ্কার করে বলতে গেলে আমার ব্যক্তিগত মতামত এর বিপরীত, কিন্তু সত্যিটা হল কৃষ্ণাঙ্গরা গণতন্ত্র আবিষ্কার করেনি। এখানকার প্রতিষ্ঠাতারা জানতেন যে তাদের দাসপ্রথার সাথে বোঝাপড়া করতে হবে, এ কারণেই আপনি দেখবেন তাদের অনেকেই নিজেদের দাসদের জীবিত অবস্থায় মুক্ত করতে পারতেন না, কিন্তু তাদের মৃত্যুর পর তা করতেন। উদাহরণস্বরূপ, তারা এমন একটি ব্যবস্থা তৈরি করেছিলেন যা শুধুমাত্র বর্ণের ভিত্তিতে ভোটাধিকার নিষিদ্ধ করার দিকে পরিচালিত করেছিল। কিছু অগ্রগতি করতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু এই আলোচনাগুলো খুব আগে থেকেই চলছিল। ঠিক আছে, তিন দুই, ওহ 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 ওহ, তোমরা কি করছো, তোমরা কি করছো, একে অপরকে লোবটমি দিচ্ছ কেন? না, তুমি এটাকে ল্যাবটমি দিচ্ছ কেন? তুমি কি করছো? কারণ আমাদের অনুষ্ঠানের জন্য উত্তেজিত হতে হবে, মনোযোগী হতে হবে, শক্তি সঞ্চয় করুন। লোবটমি তো আর সেটা করে না। এই নিন ব্ল্যাকআউট কফির এই অদ্ভুত অ্যানিমেল ব্রুটা চেখে দেখুন। ঠিক আছে, এটা আপনার জন্য কাজ করবে। এটা কি? এটা ব্ল্যাক অপসের অদ্ভুত অ্যানিমেল ব্রু। আমি জানি এটা কি, আমি তো নিজে হাতে বিনগুলো বেছে নিয়েছি এবং এটা তৈরি করেছি। অফিসে আমরা শুধু এটাই পান করি। একদম, এটা চেখে দেখুন, বেশ ভালো। এটা কি?
কফি।
স্টিফেন, আপনার কি ইতিমধ্যেই ল্যাবটমি হয়ে গেছে? না। ও ঈশ্বর, একটু খাবেন? এটা কি? বলাকোট কাফি ডট কম স্ল্যাশ শ্রৌডার ড্যাশ এ যান। আপনার প্রথম অর্ডারে 20% ছাড় পেতে শ্রৌডার প্রোমো কোডটি ব্যবহার করুন এবং নতুন এক্সক্লুসিভ অদ্ভুত অ্যানিমেল ব্রুটা চেখে দেখুন। হ্যাঁ, আমি বিনগুলো বেছে নিয়েছি। এটা সেই ব্লেন্ড যা আমরা এখানে একচেটিয়াভাবে পান করি এবং এখন আমি এটা আপনাদের জন্য উপলব্ধ করছি। এটা কি? কফি।
এখানে আরও একটি বিষয় আছে যা বেশ গুরুত্বপূর্ণ। জানেন, এই সেই মানুষগুলো যারা তৈরি করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নেই, এটি একটি প্রতিনিধিত্বমূলক প্রজাতন্ত্র, কিন্তু এই লোকেরাই আধুনিক মুক্ত পশ্চিমা রাষ্ট্র তৈরি করেছিল। রাই। তাই অনেকেই মনে করে বোরবন হলো আমেরিকান পানীয়। আসলে উত্তরে রাইয়ের চাষ বেশ অনেকটাই বেশি হতো, এ কারণেই জানেন কানাডিয়ানরা রাইকে কানাডিয়ান হুইস্কি বলতে পছন্দ করে। আচ্ছা, জানেন কেন এর এত জনপ্রিয়তা বাড়লো? জানেন কেন মদের এত জনপ্রিয়তা বাড়লো? এই লোকেরা এমন এক জায়গা থেকে এসেছিল যেখানে তাদের কোনো উদ্বৃত্ত থাকলে তা সরাসরি রাজার কাছে চলে যেত, তাই না? এটা সরাসরি কর আদায়কারীদের কাছে চলে যেত। তো তারপর তারা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এলো, তাদের বিশাল বিশাল কৃষি জমি ছিল, আর তারা বলল, আচ্ছা আমাদের কাছে তো এত অতিরিক্ত রাই আছে, আমরা কি করব? উদ্ধৃতি চিহ্ন। আমি বললাম, আমি জানি না, এটা দিয়ে যা খুশি তাই করুন। উদ্ধৃতি চিহ্ন মানে আমি এটা রাখতে পারি, আমি এটা দিয়ে যা খুশি তাই করতে পারি। আর আধুনিক রেফ্রিজারেশন বা সংরক্ষণের পদ্ধতি ছাড়াই জানেন কি, রাইয়ের সেই বিপুল পরিমাণ থেকে কিছু তৈরি করার সেরা উপায় হল ডিস্টিলিং। এ কারণেই রাই এবং বোরবনের জনপ্রিয়তা এত বেড়ে গিয়েছিল, কারণ এই প্রথমবার এটাই একটি স্বতন্ত্র আমেরিকান পানীয়। তারা আসলে তাদের উদ্বৃত্তটুকু নিজেদের কাছেই রাখতে পারত, আর দায়িত্বে থাকা লোকদের এটা নেওয়ার ব্যাপারে একটা স্বার্থ জড়িত থাকত এবং তারা বলতো, দেখুন আমি জানি না, আপনারা যা খুশি করুন, আপনাদের অধিকারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। উদ্ধৃতি চিহ্ন প্রতিষ্ঠাতারা ছিলেন তারাই যারা এই দেশের জন্য লড়াই করেছিলেন এবং প্রসঙ্গত এটা জেনেই একে আইনে পরিণত করেছিলেন যে দাসপ্রথার মীমাংসা করতে হবে এবং তারপর আইনগুলো উন্নত হয়েছিল। তবে সরকারের সাথে সম্পর্কিত একটি জিনিস কৃষ্ণাঙ্গরা আবিষ্কার করেছিল, তা হল ফিলিবাস্টার, বা অন্তত শব্দটি শুনলে মনে হয় কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি এটি আবিষ্কার করেছে এবং এর সমর্থনে আমাদের কাছে একটি পুরনো সাক্ষাৎকারের ফুটেজও আছে।
আর তারা আমাকে কিছু একটা করতে বলছিল এবং আমি শুধু বললাম, না আমি এখানে বসে কিছুই করব না, আমি এটাকে ফিলিবাস্টারিং বলি, বুঝলেন?
আর তারা অনেকক্ষণ ধরে ফিলিবাস্টার করতে পারে এবং এটা তাদের জন্য খুবই সহজ।
এটা একটা খুব বাচাল সংস্কৃতি, এমনকি বাক্পটুও।
এখানে পরবর্তী সত্য, এবং আমি খুব খুশি যে এখন আমাদের এটা নিয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় সত্য, টুলম্যান।
আদিবাসী আমেরিকান ইন্ডিয়ানরা তারা এই বিষয়টি পছন্দ করেছিল যে তারা টিকে গেছে। আচ্ছা, শুধু যে তারা টিকে গেছে তাই নয়, আমি সে কথায় আসছি। হাজার হাজার বছর ধরে তারা নারী ও শিশু হত্যা করা ছাড়া আর কিছুই করেনি। আর হ্যাঁ, তারা আধুনিকতার কথা ভাবেনি, তারা চাকা ব্যবহার করেনি।
সত্যি, তারপর ঘোড়া পোষ মানিয়েছে। আমার মনে হয় না তারা পশুদের শিকার করে প্রায় বিলুপ্ত করে ফেলত। যেমন তারা একদল বুনো মহিষকে পাহাড়ের চূড়া থেকে তাড়িয়ে দিয়ে বলতো, ওহ ওহ শুধু একটা নাও, যথেষ্ট। উদ্ধৃতি চিহ্ন ব্যাপারটা এমন যে, না ওহ, তোমরা কি পরিবেশ সংরক্ষণের কথা কখনো ভেবেছো? উপনিবেশকারীরা আসার আগে থেকেই তারা রেকর্ড সংখ্যক মানুষ একে অপরকে হত্যা করত। কিন্তু মজার ব্যাপার হল, লোকেরা গণহত্যার কথা বলে এবং উনিও এই কথাটা বলেছেন। যেমন 1890 সালে আদিবাসীর সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ, আজ তা 96 লক্ষ, এটা 3,700% বৃদ্ধি। যদি এটা গণহত্যাই হয় তাহলে আমরা সত্যিই সব গণ্ডগোল করে ফেলেছি।
আচ্ছা, তাহলে তো ওনার যুক্তিটা ঠিকই আছে যে ওরা টিকে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা টিকে গেছে, টিকে থেকে উন্নতিও করেছে।
আসলে ওরা আরো ভালো করেছে, কারণ আমরা এখানে এসেছি এবং এখন আমাদের খ্রিস্টান মিশনারি দল আছে যারা ওদের মাছ ধরতে শেখায়।
ওহ, ওরা একে অপরকে বলি দেওয়া এবং খাওয়াও বন্ধ করে দিয়েছে।
হ্যাঁ, আমরাই থামিয়েছি। সত্যি কথা বলতে কি, ওরা যুদ্ধ থেকে বাঁচেনি, ওরা এর থেকে বেরিয়ে এসে বলেনি, আহ আমরা একজোট হয়ে শক্তিশালী হব। আমরা বরং বলেছি, তোমাদের মারতে মারতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা কি তোমাদের কিছুদিনের জন্য ওক্লাহোমাতে রেখে বাকিটা জয় করতে পারি? উদ্ধৃতি চিহ্ন, এটা ঠিক আছে। যাই হোক, আপনি কি আদিবাসীদের প্রতি আমাদের আচরণ এবং আদিবাসীদের নিজেদের প্রতি আচরণের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলতে চান? চলুন মাথার খুলি ছেড়ার বাইরে আধুনিক যুগে প্রবেশ করি। ব্যাপারটা এমন নয় যেমনটা লোকে বলে, ও ইউরোপীয়রা এটা করত, ডগ ট্যাগ আসার আগে তারা মাথার খুলি গুনত। উদ্ধৃতি চিহ্ন, এটা নারী ও শিশুদের উপর নির্যাতনের পদ্ধতি হিসেবে ব্যবহার করার থেকে সম্পূর্ণ আলাদা। আদিবাসী আমেরিকানরা এমনটাই করত। এই বর্বরতা এবং নিষ্ঠুরতা এমন একটি বিষয় যা নিয়ে মানুষ আসলে কখনো আলোচনা করতে চায় না, কিন্তু আধুনিক যুগেও তারা তাদের নিজেদের লোকদের সাথে অবিশ্বাস্য রকম খারাপ আচরণ করে। উপজাতীয় ক্যাসিনোগুলোর দিকে তাকান, এটা বছরে প্রায় $40 বিলিয়ন একটি শিল্প, কিন্তু আদিবাসীদের মধ্যে এখনো দারিদ্র এবং মাদকাসক্তির হার সর্বোচ্চ। তারা নিজেদের লোকদের সাহায্য করে না। বাহ, আপনি এখনো দেখবেন যে বিপুল সম্পদ কেবল শীর্ষস্থানে থাকা কিছু লোকের হাতেই জমা হয়ে আছে, কেন তাদের সাহায্য করা হয় না? পরবর্তী সত্যটা হল, অভিবাসীরা আসে। দেখুন, আরে অভিবাসীরা আমেরিকায় এমনভাবে আসে যেন আমেরিকা আপনারাই তৈরি করেছেন। তারা এখানে এসেছিল কারণ আমেরিকা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটি তাদের আকৃষ্ট করেছিল। আমরা পাহাড়ের উপর এক উজ্জ্বল শহর, তারা আমাদের তৈরি করা ব্যবস্থার অংশ হতে চেয়েছিল। তারা প্রাথমিকভাবে কল্যাণ রাষ্ট্রের আগের অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে উপকৃত হয়েছিল, তাই না? যেমন শিক্ষা, স্বাধীন হওয়ার সুযোগ। মূলত আপনি একটি ব্যবসা শুরু করতে চাইলে তা করতে পারতেন, এই নিন আপনার লাইসেন্স, এগিয়ে যান, কেউ আপনাকে আটকাবে না। এখন পরিস্থিতি বদলে গেছে, কারণ অভিবাসীরা এখানে এসে আমেরিকান হয়ে যায় না, তারা তাদের আগের তৃতীয় বিশ্বের জঘন্য জায়গার একটি ছোট অংশ এখানে নিয়ে আসে এবং সেভাবেই জীবনযাপন করে। আর আধুনিক কল্যাণ রাষ্ট্রের কারণে আমেরিকান করদাতাদের বছরে $150 থেকে $500 বিলিয়ন খরচ করতে হয়। আধুনিক কল্যাণ রাষ্ট্রের আগে অভিবাসীরা ঝুঁকি নিত কারণ তারা সুযোগ এবং স্বাধীনতা চাইত। কল্যাণ রাষ্ট্র পরবর্তী অভিবাসীরা কিছুই তৈরি করে না, তারা এখানে নিতে আসে। আর ডেমোক্র্যাটরা আমেরিকান কর্মীদের খরচে তা দিতে চায় যাতে তারা ভোট কিনতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্র রেমিটেন্স থেকে বছরে $200 বিলিয়ন হারায়। পরিষ্কার করে বলতে গেলে, লোকেরা এখানে আসে, ভাষা শেখে না, একটি এলাকা তৈরি করে এবং তাদের সমস্ত টাকা দেশে পাঠিয়ে দেয়, এটা অবিলম্বে বন্ধ করতে হবে, সে যা বলে সবই ভুল। যদি আপনি শুধু কৃষ্ণাঙ্গ মানুষ, শুধু আদিবাসী আমেরিকান এবং এই মুহূর্তে কিছু এলোমেলো অভিবাসীকে নিতেন, যা অর্থহীন, কারণ শুধুমাত্র এই লোকেরাই যদি যুক্তরাষ্ট্র তৈরি করত তাহলে যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্বই থাকতো না। সুতরাং শুধু কৃষ্ণাঙ্গ মানুষ, আদিবাসী মানুষ এবং কিছু এলোমেলো অভিবাসী। আপনি কি জানেন আপনার কাছে কি থাকতো? আপনার কাছে তখনও এমন একটি মহাদেশ থাকতো যেখানে চাকা ব্যবহার করা হতো না। আপনার কাছে ঠিক এটাই থাকতো এবং তখনও অবিরাম গোষ্ঠীগত যুদ্ধ চলত। ঠিক এটাই ঘটত। পরিষ্কার করে বলতে গেলে এওসি একজন নির্বোধ। এটি ছিল কমরেড কর্টেজের সাথে গভীর চিন্তাভাবনা।
কমরেড কর্টেজ,
কমরেড, যাই হোক, ডেভিড অ্যাক্সেলট সত্যিই একটি গভীর প্রশ্ন করার চেষ্টা করেছিলেন, কারণ সাক্ষাৎকারের শেষের দিকে আমরা যা দেখেছিলাম তার বেশিরভাগ অংশই বিতর্কের জন্ম দিয়েছিল, যেখানে তিনি বলেছিলেন যে কেউ $1 বিলিয়ন উপার্জন করতে পারে না, তাই না? আপনাকে এটা করতে হবে, জানেন তো, অসৎ উপায়ে বা এই জাতীয় কিছুর মাধ্যমে, তাই না? এবং তিনি বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে বলতে চেয়েছিলেন, আচ্ছা আমাকে নির্দিষ্ট করে বলুন, এবং তিনি সম্ভবত অন্য কারো একটি পোস্ট তাকে পড়ে শোনাচ্ছিলেন, আমাকে বলুন মাইকেল জর্ডান, বিয়ন্সে কি করেছে, এবং তিনি আরও এক বা দুজন বিলিয়নারের নাম উল্লেখ করেন, তারা কি ভুল করেছে এবং FBI এর তাদের বিরুদ্ধে কি তদন্ত করা উচিত। আর হ্যাঁ, জর্জ সোরোস একজন বিলিয়নার হওয়ায় আপনি কি ঠিক আছেন, কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি স্পষ্টতই আপনার অনেক উদ্যোগকে সমর্থন করেন যেগুলোর সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং তিনি সঙ্গে সঙ্গে প্রসঙ্গটি ঘুরিয়ে দিয়ে বললেন, ওহ, আপনি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে পারেন না, আমি শুধু সিস্টেমটা নিয়ে কথা বলছি। উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, ঠিক কি উদ্ধৃতি চিহ্ন? তিনি বললেন, এটা একটা বিভ্রান্তিকর বিষয়, যখন আপনি এর গভীরে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন তখন দেখবেন এটা একটা বিভ্রান্তিকর বিষয়।
হ্যাঁ,
যখন আপনি গভীরে গিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমাকে বলুন কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনের কোন বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তখন দেখবেন সেটাও একটা বিভ্রান্তিকর বিষয়।
হ্যাঁ, কি আসলে প্রশ্নটির যে অংশটি নিয়ে আমি সবচেয়ে বেশি আগ্রহী তা হলো কিভাবে এবং কেন এই বিষয়টি জানা। তিনি নির্দিষ্ট কোনো বিষয় যেতে চান না, কারণ তার দেওয়া মাপকাঠিগুলোর মধ্যে বস্তুনিষ্ঠতার কোনো স্থান নেই। দেখুন, আমি এটা বলেছি, আমি বড় বা ছোট কোনো ব্যবসার দলকে সমর্থন করি না, আমি এমন একটি দেশকে সমর্থন করি যা ভালো ব্যবসার পক্ষে। সুতরাং আপনি যদি একজন শতকোটিপতি বা এক লক্ষপতি হন এবং আপনি এমন কিছু পণ্য, পরিষেবা বা সামগ্রী তৈরি করে থাকেন যা মানুষের কাছে মূল্যবান বলে বিবেচিত হয়েছে এবং একটি নির্দিষ্ট বাজারে যার একটি মূল্য নির্ধারণ করা হয়েছে, তাহলে তো দারুণ, তাই না? এতে কোনো অবৈধ কিছু নেই এবং এতে সবাই লাভবান হয়। সমস্যাটা হলো এটা বস্তুনিষ্ঠ, যদি এর সাথে অপরাধমূলক কর্মকাণ্ড বা বেইল আউট জড়িত থাকে, আমরা যে সরকারি জবরদস্তি দেখি বা লবিং করা হয় যেখানে তারা এমন লোকদের ক্ষতির বিনিময়ে এটা করছে যারা সেই বেইল আউটগুলো পাচ্ছে না, তাই হ্যাঁ, আমি একমত। ব্যাংকিং শিল্পে আপনি শত শত মিলিয়ন ডলার আয় করতে পারবেন না যদি এর জন্য বেইল আউটের প্রয়োজন হয়। এই CEOরা এমনকি শত শত মিলিয়ন ডলারও আয় করতে পারবেন না যদি সেটা আমেরিকান এয়ারলাইন্স বা GM এর মতো কোনো কোম্পানি হয় যাদের দেউলিয়া হয়ে যাওয়া উচিত। এটা অর্জিত নয়, যা অর্জিত হবে তা হল ভাঙন, দারিদ্র, যদি না আপনি, আমেরিকান শ্রমিকরা তাদের বেইল আউট করেন। কিন্তু আমার বস্তুনিষ্ঠ মাপকাঠি আছে, ধরুন কেউ যদি আধুনিক কম্পিউটারে ব্যবহৃত কোনো ধরনের প্লাস্টিক আবিষ্কার করে এবং এটি অবিশ্বাস্যভাবে কার্যকর ও টেকসই হওয়ায় শিল্পের মানদণ্ড হয়ে ওঠে এবং সে একজন বিলিয়নার হয়ে যায়, জানেন কি, এটা আমার কোনো ব্যাপার না, কারণ মানুষ এটি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আপনি যে কোনো কিছু দিয়ে এটা করতে পারেন, আপনি বাড়ির ইনসুলেশন দিয়েও এটা করতে পারেন। আমি এমন একজনকে চিনতাম যিনি বার্গার প্যাটি তৈরির মেশিন এবং হিমায়িত মাংস আলাদা করার মোম কাগজ তৈরি করে লক্ষ লক্ষ, হয়তো শতকোটি টাকার কথা জানি না, আয় করেছিলেন। তিনি কোনো কিছুর প্রয়োজনীয়তা দেখেছিলেন এবং তা পূরণ করেছিলেন। বস্তুনিষ্ঠভাবে দেখলে এটা ঠিক আছে, এর মধ্যে কোনো অনৈতিকতা নেই। আমি বলতে পারি যে জোর করে শতকোটি ডলার আয় করার মধ্যে অনৈতিকতা আছে, যা সরকারি ভর্তুকির ক্ষেত্রেও প্রযোজ্য, তার সেটা নেই, এটা একটা অনুভূতির ব্যাপার। আমার মনে হয় না বার্নি স্যান্ডার্স এভাবেই কোটিপতি শ্রেণী থেকে শতকোটিপতি শ্রেণীতে গিয়েছিলেন, কারণ এখন তিনি তিনটি বাড়ির মালিক এবং কোটিপতি শ্রেণীতে আছেন। এটা সবসময়ই বদলাতে থাকবে। যারা তাদের পরের বেলার খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে তাদের বলুন যে একটি খুব সুন্দর অ্যাপার্টমেন্ট, হোল ফুডস এ কেনাকাটা বা তার বাইরে অবৈধভাবে আপনার টেসলা গাড়ি পার্ক করার মাধ্যমে আপনি যা কিছু অর্জন করেছেন, তাদের বলুন, না না, আমি এটা অর্জন করেছি কারণ আমি নিউ ইয়র্কে ভোটে নির্বাচিত হয়েছি এবং আমি মূল্যবান কিছুই উৎপাদন করিনি। তাদের মতামত হবে যে তারা মনে করে না আপনার এটা থাকা উচিত। উপার্জনের ক্ষেত্রে কোনটা উপযুক্ত বা কোনটা অনুমোদিত তা আমরা অনুভূতির উপর ভিত্তি করে ঠিক করি না, ওটা হল মার্ক্সবাদ। আমার মনে হয় আপনি বড্ড বেশি সফল, তাই আপনি নিপীড়ক এবং নিপীড়িত। আচ্ছা, যা দেখলেন তা কি আপনার ভালো লেগেছে? আমি জানি না কিভাবে, কারণ এটা ইউটিউবে আছে এবং আমাদের সব ভালো অংশগুলো কেটে বাদ দিতে হয়, তাই সপ্তাহের কর্মদিবসে সকাল 11টায় ইস্টার্ন টাইম রাম্বল এ সরাসরি দেখুন। আমরা তখনও স্বাধীনভাবে কথা বলতে পারি এবং এমনকি এবং ওয়াও এর মতো শব্দও ব্যবহার করতে পারি। আপনি এতক্ষণ এখানেই ছিলেন?
হ্যাঁ, চুপি চুপি ঢুকে পড়েছি।